الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান নিয়ে আলোচনা অব্যাহত আছে। এ প্রসঙ্গে একাদশতম অভিযান সম্পর্কে লেখা আছে যে এটি মুহাজির বিন আবু উমাইয়ার নেতৃত্বে পরিচালিত হয়েছে ইয়ামানের মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাজির বিন আবু উমাইয়াকে একটি পতাকা দিয়েছিলেন এবং তাকে আসাদ আনসির বাহিনীর মোকাবেলার নির্দেশ দিয়েছেন এবং আপনাকে সাহায্য করতে বলেছেন, যার সাথে ক্যাসবিন মাকসু এবং অন্যান্য ইয়েমানবাসীরা যুদ্ধরত ছিল। ইয়েমানে তখন দুটো গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠীর বসতি ছিল, একটি হলো আদিবাসী সমন্বয় যাদের সম্পর্ক সেবা এবং হিমিয়ারের বংশের সাথে ছিল, আর দ্বিতীয়টি ছিল ফার্সি যাদেরকে বলা হতো আবনা। আবনা জাতিগোষ্ঠী ইয়েমানের সবচেয়ে ক্ষমতাশীল সংখ্যালঘিষ্ঠ শ্রেণী ছিল, দীর্ঘকাল থেকে তারা ইয়েমানের শাসক। কিসরা বা ইরান সম্রাটের বা ইরানি সাম্রাজ্যের অধীনে ছিল, সরকারের অধিকাংশ উচ্চ পদে অধিষ্ঠিত ছিল আপনারা। লেখা আছে আবু বকর তাকে বলেন যে কাজ শেষ করে কিন্দার মোকাবেলার জন্য হাজার মত চলে যেও। হযরত মুহাজিরকে নির্দেশ দিয়েছিলেন। হযরত মত ইয়েমান থেকে পূর্ব দিকে একটা বিস্তীর্ণ অঞ্চল যাতে বহু জনপদ রয়েছে। হযরত মত এবং সানার মধ্যবর্তী দূরত্ব হলো 216 মাইল। কিন্দা ইয়েমানের একটি গোত্রের নাম। হযরত মুহাজির এর পরিচিতি যা লেখা আছে তা হলো নাম ছিল মুহাজির বিন আবু উমাইয়া বিন মুগীরা বিন আবদুল্লাহ। হযরত মুহাজির বিন আবু উমাইয়া উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামার ভাই ছিলেন। বদরের যুদ্ধে মুশরিকদের পক্ষ থেকে তিনি অংশ নেন। সেদিন তার দুই ভাই হিশাম এবং মাসুদ নিহত হন। তার আসল নাম ছিল ওয়ালিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি পরিবর্তন করেন। এক রওয়ায়েতে রয়েছে মুহাজির তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। হুজুর সাল্লাম এই যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। একদিন হযরত উম্মে সালামা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ধৌত করছিলেন, পবিত্র মাথা ধৌত করছিলেন। তিনি বলেন যে কোনো জিনিস কীভাবে আমার উপকার করতে পারে যেখানে আপনি আমার ভাইয়ের প্রতি অসন্তুষ্ট। হযরত উম্মে সালামা মহানবীকে উম্মে সালামা মহানবীর মাঝে যখন কিছুটা কোমলতা এবং স্নেহের লক্ষণ দেখে তার সেবিকাকে ইঙ্গিত করেন, তিনি এনে মুহাজিরকে ডেকে পাঠান। মুহাজির তার সামনে বিভিন্ন অজুহাত তুলে ধরেন। এক পর্যায়ে মহানবী তার অজুহাত গ্রহণ করেন এবং তার প্রতি সন্তুষ্ট হন আর তাকে কিন্দার কর্মকর্তা নিযুক্ত করেন। কিন্তু তিনি অসুস্থতার কারণে সেখানে যেতে পারেননি, কিন্তু জিয়াদকে লিখে পাঠান যে তিনি যেন তার জায়গায় তার কাজ পরিচালনা করেন। পরবর্তীতে আরোগ্য লাভ হলে হযরত আবু বকর আমির হিসাবে যে নিযুক্তি হয়েছে সেই দায়িত্ব পালন করেন। নাজরান থেকে ইয়েমানের শেষ সীমা পর্যন্ত অঞ্চলের শাসক তাকে নিযুক্ত করা হয়েছিল এবং তাকে জেহাদের নির্দেশ দিয়েছেন মহানবী। জেহাদ বিন ফেরুজ বলেন যে সর্বপ্রথম ইয়েমানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইরতিদাদ বা মুরতাদ হওয়ার অপকর্ম শুরু হয়, যার প্রতিষ্ঠাতা ছিল জুলখমার আবহালা বিন কাব, যে আসওয়াদ আনসি নামে পরবর্তীতে প্রসিদ্ধি লাভ করে। আসওয়াদ আনসি ইয়েমানের বনু আনস গোত্রের নেতা ছিল। কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তাকে আসওয়াদ বলা হতো। এক রওয়ায়েতে তার নাম আবহালা বিন কাবের পরিবর্তে হেলা বিন কাব বিন আনসি বর্ণিত হয়েছে। আসওয়াদ আনসির উপাধি ছিল জুল খেমার, কেননা সবসময় সে চাদর পরিহিত অবস্থায় থাকত। কারো কারো মতে তার উপাধি ছিল জুল খুমার, অর্থাৎ নেশায় বিভোর ব্যক্তি। এই উপাধিও তার দেখা যায়। কোনো কোনো রওয়ায়েতে তার উপাধি ছিল জুল হেমার। এর একটি কারণ যা উল্লেখ করা হয়েছে তা হলো আসওয়াদের কাছে এক পোষ মানা গাধা ছিল। যখন সে তাকে বলতো যে তোমার প্রভুকে সেজদা করো, সেজদা করত, বসতে বললে বসত, দাঁড়াতে বললে দাঁড়িয়ে যেত। কারো কারো মতে জুল হেমার তাকে যে উপাধি দেওয়া হয়েছে এর না কারণ হলো সে বলতো আমার সামনে যে আত্মা প্রকাশ করে সে গাধায় বসে আসে। যাক, লেখা আছে আসওয়াদ রহমানুল ইয়ামান উপাধি অবলম্বন করে। যেভাবে মুসা আলাইহিমা নিজের জন্য রহমানুল ইয়ামামা উপাধি অবলম্বন করেছিল, সেটিও বলে তার প্রতি ওয়াহি অবতীর্ণ হয় আর শত্রুর সকল ষড়যন্ত্র সম্পর্কে পূর্বেই তাকে অবহিত করা হয়। আসওয়াদ এক ভেলকিবাজ ছিল, মানুষকে অদ্ভুত সব ভেলকি প্রদর্শন করত। বুখারীর রওয়ায়েত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে পূর্বেই জানিয়ে দেয়া হয়েছিল যে দুই মিথ্যা নবুয়তের দাবিকারকের আবির্ভাব ঘটবে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালা রাসূলুল্লাহ বাইনা আনা নায়মুন উতিত বিখাযায়নিল আরদ ফা উদিয়া ফি কাফি সিওয়ারাইন মিন যাহাব ফাকাবুরা আলাইয়া ফা আওহাল্লাহু ইলাইয়া আন ইনফুখহুমা ফা নাফাখতুহুমা ফা যাহাবা فأولتهم الكذابين كذابين الذين أنا بينهما صاحب صنع وصاحب اليمامة مهنبي صلى الله عليه وسلم بولن انوباد امي شاهد چلم স্বপ্নে আমাকে পৃথিবী ধনভাণ্ডার দেয়া হয়েছে, আমার হাতে দুটো স্মরণের কড়া পরানো হয় যা আমার পছন্দ হয়নি। তখন খোদা আমার প্রতি ওয়াহি করেন যে আমি যেন এতে ফু দেই। আমি ফু দিলাম, উভয়টি অদৃশ্য হয়ে যায়। আমি এর অর্থ করলাম দুই মিথ্যাবাদী যাদের মাঝে আমি থাকব। সানার মিথ্যাবাদী হলো আসওয়াদ আনসি আর ইমামের মিথ্যাবাদী হলো মুসা আলাইহিস সালাম। বুখারীতে আরও একটি রওয়ায়েত রয়েছে, হযরত ইবনে আব্বাস বলেন, মহানবীর একটি স্বপ্ন আমাকে শোনানো হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি শাহিদ ছিলাম, আমাকে দেখানো হয়েছে যে আমার দুই হাতে দুটো স্বর্ণের বালা রয়েছে। আমি কিছুটা ভীত এবং ত্রস্ত হই এবং এটিকে আমি শুভ লক্ষণ মনে করিনি। তখন আমাকে নির্দেশ দেওয়া হয়, আমি তাতে ফু দেই। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ফু দেওয়ার পর সেগুলো উড়ে যায়। আমি এর যে ব্যাখ্যা করেছি তাহলে দুই মিথ্যাবাদী আমার বিরুদ্ধে আত্মপ্রকাশ করবে। ওবায়দুল্লাহ বর্ণনাকারী বলেন যে দুজনের একজন ছিল আসওয়াদ আনসি, যাকে ইয়ামানে ফিরোজ হত্যা করেছেন। দ্বিতীয় ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইরানী বাদশাহ কিসরাকে ইসলামের তাবলিগ করলেন, সে ক্রোধান্বিত হয়ে তার অধীনস্থ কর্মকর্তা ইয়ামানের বাজান, যা কেউ কেউ তাকে বাধান বলে, বাজানকে কিসরা নির্দেশ দেয় যে সেই ব্যক্তিকে, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহর মাথা নিয়ে আমার কাছে আসো। বাজান দু ব্যক্তি রসুল্লাহর কাছে পাঠায়, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার আল্লাহ আমাকে অবহিত করেছেন যে তোমাদের বাদশাহকে তার পুত্র হত্যা করেছে, তার জায়গায় নিজেই বাদশাহ হয়েছে। একই সাথে বাজানকে তিনি ইসলামের তবলিগ করেন, বলেন সে যদি ইসলাম গ্রহণ করেন তাহলে তাকে ইয়েমানের গভর্নরের পদে থাকতে দেওয়া হবে। উভয় সংবাদ উভয় চলে আসে, বাজানকে পুরো সব কথা অবহিত করে, আর সেই সময়ের ভিতর বাজান এই সংবাদও পায় যে সত্যি এমনই হয়েছে। কিসরাকে তার পুত্র, কিসরা বা ইরানের ইরানের সম্রাটকে তার পুত্র সেরাওয়ে হত্যা করেছে, আর তার জায়গায় নিজেই বাদশাহ হয়ে গেছে। বাজান যখন মহানবী সাল্লাল্লাহু ইসলামের এই কথা পূর্ণ হতে দেখলো, সে হুজুর সাল্লাল্লাহু ইসলামের আমন্ত্রণে ইসলাম গ্রহণ করে আর হুজুর সাল্লাল্লাহু ইসলাম তাকে ইয়েমানের গভর্নরের পদে সমাসীন থাকতে দেন এই পত্র সম্পর্কে এবং ইসলামের তাবলীগ করার সম্পর্কে আর কিসরা যা বলেছিল সে সম্পর্কে মুসলিহ মওদ লিখেছেন যে আবদুল্লাহ বিন হুজাফা বর্ণনা করেন, আমি যখন কিসরার দরবারে পৌঁছি তখন ভেতরে যাওয়ার অনুমতি চাইলে আমাকে অনুমতি প্রদান করা হয়। আমি এগিয়ে গিয়ে মহানবীর পত্র যখন কিসরার হাতে তুলে দেই, সে অনুবাদককে পড়ে শোনানোর নির্দেশ দেয়। অনুবাদক পত্রের অনুবাদ যখন শোনায়, কিসরা ক্রোধের ঘোরে পত্র ছেড়ে ফেলে। আবদুল্লাহ বিন হুজাফা যখন এই সংবাদ এসে মহানবীকে শোনালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসরা আমাদের পত্রের সাথে যে ব্যবহার করেছে, খোদা তাআলা তার রাজত্বের সাথে এমনই ব্যবহার করবেন। কিসরার এই অপকীর্তির কারণ ছিল আরবের ইহুদিরা, সেসব ইহুদিদের মাধ্যমে যারা রোমান সাম্রাজ্য থেকে পালিয়ে ইরান গিয়ে আশ্রয় নিয়েছিল, আর রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের ক্ষেত্রে কিসরার সঙ্গ দেওয়ার কারণে কিসরার কাছে খুবই প্রিয় ছিল। তারা কিসরাকে ইরানের সম্রাটকে মহানবীর বিরুদ্ধে খেপিয়ে রেখেছিল। তারা যে অভিযোগ করছিল সেই পত্র কিসরার দৃষ্টিতে তাদের কথার সত্যায়ন করেছে। আর কিসরা ধরে নিয়েছে যে এই ব্যক্তির আমার ক্ষমতার উপর, আমার সাম্রাজ্যের উপর লোভাতুর দৃষ্টি রয়েছে। নাউজুবিল্লাহ, এই ছিল কিসরার ধারণা। এই পত্র পেতেই কিসরা তার ইয়েমানের গভর্নরকে একটা পত্র লেখে, যে পত্রের বিষয়বস্তু ছিল কুরাইশের এক ব্যক্তি নবী হওয়ার দাবি করেছে, আর দাবির ক্ষেত্রে সে সকল সীমা লঙ্ঘন করছে। এখনই অনতি বিলম্বে তার কাছে দুই ব্যক্তি পাঠাও যে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। বাজান যে তখন কিসরার পক্ষ থেকে ইয়েমানের গভর্নর ছিল এক সেনা কর্মকর্তা এবং সাথে অপর এক ব্যক্তিকে এক পত্র সহ মহানবীর কাছে পাঠায়। তাতে লেখা ছিল, এই পত্র পেতেই এদের সাথে অনতিবিলম্বে কিসরার দরবারে উপস্থিত হন। সেই কর্মকর্তা প্রথমে মক্কায় যায়, তায়েফের কাছে পৌঁছে সে জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করেন। সে সেখান থেকে মদিনা যায়, আর মদিনায় পৌঁছে সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, কিসরা বাজান অর্থাৎ ইয়েমানের গভর্নরকে নির্দেশ দিয়েছে যে আপনাকে ধরে যেন তার দরবারে নিয়ে যাওয়া হয়। আপনি যদি এটি মানতে অস্বীকার করেন, তিনি আপনাকে ধ্বংস করবেন, আর একই সাথে আপনার জাতিকেও ধ্বংস করবেন, আর আপনার দেশকে ধ্বংস করবে। তাই আপনি আমাদের সাথে চলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বলেন যে আগামীকাল আমার সাথে দেখা করো। রাতে হুজুর সাল্লাম খোদা তালার দরবারে দোয়া করেন। মহাপ্রতাপান্বিত সম্মানিত খোদা সংবাদ দেন যে কিসরার এই অবমাননার কারণে তার পুত্রকে তার উপর আমরা আধিপত্য দিয়েছি, আর সে বছর জামাদিউল উলার দশম তারিখে সোমবার তাকে হত্যা করবে। কোনো কোনো রওয়ায়েতে রয়েছে যে মহানবী বলেছেন আজ রাত সে তাকে হত্যা করেছে। হতে পারে সেই রাত দশই জামাদিউল উলার রাত ছিল। প্রভাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উভয়কে ডেকে পাঠান এবং এই ভবিষ্যৎবাণী সম্পর্কে তাদের অবহিত করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজানের কাছে পত্র লেখেন যে আমার আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন যে কিসরা অমুক তারিখে আর অমুক মাসে কিসরাকে হত্যা করা হবে। ইয়েমানের গভর্নর এই পত্র পেয়ে বলে যে এই ব্যক্তি যদি সত্য নবী হয়ে থাকে তাহলে এমনই হবে, নতুবা তার এবং তার দেশের ভালো হবে না। স্বল্পকাল পর ইরানের এক জাহাজ ইয়েমানের বন্দরে নোঙ্গর করে গভর্নরকে ইরানের বাদশাহর পত্র দেয়। সেই পত্রের মোহর দেখেই ইয়েমানের গভর্নর বলেন যে মদিনার নবী সত্য বলেছিলেন। ইরানের ক্ষমতার হাত বদল হয়েছে। এই পত্রে অন্য বাদশাহর মোহর দেখা যাচ্ছে। পত্র খুলতেই তাতে লেখা দেখেছে সে, তাতে লেখা আছে বাজান ইয়েমানের গভর্নরের প্রতি। ইয়েমানের গভর্নর বাজানের প্রতি ইরানের সেরা ওয়াইয়ের পক্ষ থেকে পত্র লেখা হচ্ছে, আমি আমার পিতা সাবেক ইরানের বাদশাহকে কিসরাকে হত্যা করেছি, কেননা সে দেশে রক্ত রক্তপাতের সূচনা করে রেখেছে। দেশের ভদ্রশ্রেণীকে হত্যা করত, প্রজাদের উপর অত্যাচার অনাচার করত। আমার এই পত্র পেতেই তাৎক্ষণিকভাবে সব কর্মকর্তার কাছ থেকে আমার আনুগত্য আদায় করো। আর এর পূর্বে আমার পিতা আরবের এক নবীকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিল সেটিকে রোহিত জ্ঞান করবে। এ পত্র পড়ে বাজান এতটা প্রভাবিত হয় যে তাৎক্ষণিকভাবে সে এবং তার সাথীরা ইসলাম গ্রহণ করে, আর সে মহানবী সাল্লাল্লাহু ইসলামকে তার ইসলাম গ্রহণ সম্পর্কে অবহিত করে। দেবাচা দর্শুল কোরআন এটি মুসলিম লিখেছেন। ইন্ট্রোডাকশন টু দ্য হোলি কোরআন এটি লিখেছেন মুসলিম। বাজানের যখন ইন্তেকাল হয় মহানবী, এরপর তার কর্মকর্তাদের ইয়ামানের বিভিন্ন অঞ্চলে কর্মকর্তা নিযুক্ত করেন। মুয়াজ বিন জাবাল ইয়ামান এবং হাজারমতের সেই পুরো এলাকার মুয়াল্লিম ছিলেন। তিনি এই সব জায়গার সফর করতেন বিভিন্ন সময়। আসওয়াদ ছিল একজন গণক, ইয়ামানের দক্ষিণাঞ্চলে বসবাস করত। সে ভেলকি আর ছন্দ পূর্ণ কবিতার মাধ্যমে স্বল্পতম সময়ে মানুষের মনোযোগ আকর্ষণ করে, মানুষকে তার প্রতি অনুরক্ত করে এবং সে নবী হওয়ার দাবি করে বসে। আর মানুষকে বলতো যে তার কাছে এক ফেরেশতা আসে যে সব কথা তাকে অবহিত করে, আর তার শত্রুদের পরিকল্পনা এবং গোপন বিষয়াদি তার সামনে প্রকাশ করে, যে যার ভিত্তিতে অতি সরল লোকদের একটা শ্রেণী তার সাথে যোগ দেয়। আসওয়াদ আনসির আরেকটি নারাও ছিল যে ইয়ামান শুধু ইয়ামানবাসীদের, ইয়ামানবাসীরা তার উগ্র জাতীয়তাবাদের নারায় খুবই প্রভাবিত হয়। এটি অনেক পুরনো এক নারাবাজি, আজও পৃথিবীতে যেখানে নৈরাজ্য ছড়িয়ে আছে এই নারাবাজি কাজ করে, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ। যাই হোক, ইয়ামানে ইসলাম যখন তখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, তাই তারা বিদেশি শাসন থেকে মুক্তি লাভের জন্য আসওয়াদের জাতীয়তাবাদের নারা সারা দেয় এবং তার দলে যোগ দেয়। এই উদ্বেগজনক সংবাদ যখন মদিনা পৌঁছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াত্তার শহীদদের প্রতিশোধ নেওয়ার জন্য আর উত্তর দিক থেকে আক্রমণ বন্ধ করার জন্য যখন ওসামা বাহিনী প্রেরণের পরিকল্পনারত ছিলেন, তখন তিনি ইয়ামানের সর্দারদের নামে সংবাদ পাঠান যে তারা যেন নিজেরা আসওয়াদের মোকাবেলা অব্যাহত রাখে। আর ওসামা বাহিনী জয়যুক্ত হয়ে ফিরে আসতেই তাকে ইয়ামান অভিমুখে পাঠানো হবে। আসওয়াদ আনসির বাহিনীতে 700 অশ্বারোহী ছিল, অনেক বড় সেনাবাহিনী গড়েছিল, আর পুষ্টি বাহিনী এর বাইরে ছিল। তার ক্ষমতা পরবর্তীতে ক্রমশ দৃঢ় হতে থাকে। মুজাহিদ গোত্র যার নেতা ছিল আমর বিন মাদি কারেব, ইয়েমানের প্রসিদ্ধ অশ্বারোহী কবি সুবক্তা ছিল, তার ডাক নাম ছিল আবু সৌর। দশম হিজরিতে সে নিজের গোত্র বনু জাবিদ বাহিনীর সাথে মহানবীর সকাশে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেছিল। এরপর মহানবীর ইন্তেকালের পর সে মুরতাদ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সত্যের প্রতি সত্যের আকৃষ্ট হয়ে কাদসিয়ার যুদ্ধে উল্লেখযোগ্য কাজ করে। হযরত ওমরের খেলাফতের শেষ দিনগুলোতে সে ইন্তেকাল করে। লেখা আছে, আসওয়াদ আনসি প্রথমে নজরানবাসীদের উপর হামলা করে হযরত আমর বিন হাজম এবং হযরত খালিদ বিন সাইদকে সেখান থেকে বহিষ্কার করে। এরপর সানার বিরুদ্ধে সেনা পরিচালনা করে, সেখানে হযরত সাহার বিন বাজান তার মোকাবেলা করেন, কিন্তু তিনি শাহাদত বরণ করেন। হযরত মুয়াজ বিন জাবাল তখন সানাতেই ছিলেন। এই পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে আবু মুসার কাছে তিনি মহারেব চলে যান, সেখান থেকে উভয় হাজারমত চলে যান। আসওয়াদ আনসি এইভাবে ইয়েমানের পুরো এলাকা করতলগত করে। আসওয়াদ আনসি হযরত সাহার বিন বাজানের শাহাদতের পর তার স্ত্রীকে বাহুবলে জোরপূর্বক বিয়ে করে, যার নাম ছিল মুরজবানা, বা কোনো কোনো বই অনুসারে আজাদ ছিল। সেই সময়ের ভিতরে হাজারমত এবং ইয়ামানের মুসলমানদের কাছে রসুল্লার পত্র পৌঁছে, যাতে তাদের আসওয়াদ আনসির বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ ছিল। এই কাজের জন্য হযরত মুয়াজ বিন জাবাল দণ্ডায়মান হন। এতে মুসলমানরা কিছুটা শক্তিশালী হয়। জিসনাস দেলমি বলেন, ইউআর বিন ইউহান্নেস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র নিয়ে আমাদের কাছে আসেন জিসাস দেলমির নাম কোনো কোনো জায়গায় জিসাস দেলমিও বর্ণিত হয়েছে। এ ব্যক্তি তাদের একজন ছিল যাদেরকে মহানবী আসওয়াদ আনসিকে হত্যা করার জন্য ইয়ামানে পত্র লিখেছেন। তিনি ফেরুজ এবং দাজওয়াইয়ের সাথে মিলিত হয়ে তাকে হত্যা করেছিলেন। ওবার বিন ইউহান্নেসের নাম ওবরা বিন ইউহান্নেসও বর্ণিত হয়েছে। সে আপনার এক সদস্য ছিল। আর দশম হিজরিতে হুজুর সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিল। তিনি বর্ণনা করেন যে পত্রে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নিজেদের ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার নির্দেশ দিয়েছেন, যুদ্ধ বা অন্য কোনো পরিকল্পনার মাধ্যমে যেন আমরা কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। একই সাথে মহানবীর বাণী আমরা তাদেরকেও যেন পৌঁছাই যারা তখন ইসলামের উপর প্রতিষ্ঠিত এবং ধর্মের সমর্থনের জন্য প্রস্তুত। আমরা এভাবে কাজ করেছি। আমরা দেখলাম যে আসওয়াদের বিরুদ্ধে সাফল্য লাভ করা কঠিন কাজ। জিসাস দেলমি বর্ণনা করেন একটি কথা আমরা জানতে পেরেছি যে আসওয়াদ এবং কায়েস বিন আব্দি ইয়াগুসের মাঝে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তাদের মাঝে বিভেদ এবং মনোমালিন্য দেখা দিয়েছে। তাই আমরা ভাবলাম কায়েস নিজ প্রাণের বিষয়ে শঙ্কিত। কায়েস বিন আব্দি ইয়াগুস এর নাম এবং তার বংশ সম্পর্কে কিছুটা দ্বিমত হয়েছে। এক উক্তি অনুসারে তার নাম ছিল হুবাইরা বিন আব্দি ইয়াগুস, আর বলা হয় আব্দি ইয়াগুস বিন হুবাইরা ছিল। এটি আরেকটি অভিমত। আবু মুসা বলেন কায়েস বিন আব্দি ইয়াগুস কিছুটা শঙ্কিত ছিলেন। এক উক্তি অনুসারে তিনি সাহাবি ছিলেন না। অন্য উক্তি অনুসারে মহানবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে আর মহানবীর পক্ষ থেকে তিনি হাদিসের বর্ণনা করেছেন। তিনি আসওয়াদ আনসিকে হত্যাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। আমর বিন মাদে কারিবের তিনি ভাগ্নে ছিলেন। ইয়ামানে মুরতাদ হয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। ইরাক এবং ইরাকের বিজয় এবং কাদসিয়ার যুদ্ধে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। নেহাওয়ানদের যুদ্ধে তিনি যোগদান করেছেন আর সিফিনের যুদ্ধে হযরত আলীর পক্ষে যারা ছিল তাদের মাঝে তিনি শাহাদত বরণ করেন। জিসাস দেলমি বলেন কায়েসকে আমরা ইসলামে তবলিগ করি আর মহানবীর বার্তা তাকে পৌঁছাই। তার কাছে এমন মনে হয় যেন আমরা আকাশ থেকে এসেছি তার সাহায্যের জন্য। সে তাৎক্ষণিকভাবে আমাদের কথা হৃদয়ে স্থান দেয়, মেনে নেয়। আর একইভাবে অন্যদের সাথে আমরা পত্র বিনিময় করেছি। বিভিন্ন গোত্রীয় নেতা আসওয়াদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা পত্রের মাধ্যমে আমাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। আমরা প্রত্যুত্তরে বলি যে যতক্ষণ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত না নেব, তাদেরকে উত্তর না দেবো, তারা যেন নিজ জায়গা থেকে বের না হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা পাওয়ার কারণে, মেসেজ পাওয়ার কারণে আসওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আবশ্যক হয়ে যায়। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের সব মানুষকে আসওয়াদ সম্পর্কে লিখেছিলেন এবং তারাও তার কথা মেনে নেয়। এই সংবাদ যখন আসওয়াদের কাছে পৌঁছে সে নিজের সামনে নিজের ধ্বংস দেখতে পাচ্ছিল। জিসাস দেলমি বলেন যে আমার মাথায় এক পরিকল্পনা আসে, আমি আসওয়াদের স্ত্রী আজাদের কাছে যাই, যে শাহর বিন বাজানের বিধবা স্ত্রী ছিল। তাকে আসওয়াদ শাহর বিন বাজানকে হত্যা করার পর জোরপূর্বক বিয়ে করে। আমি আসওয়াদের হাতে তার প্রথম স্বামী হযরত শাহর বিন বাজানের শাহাদত, তার বংশের অন্যান্য ব্যক্তির মৃত্যু আর তার বংশজের লাঞ্ছনার সম্মুখীন হয়েছে এবং যে সমস্ত অত্যাচার করা হয়েছে তা স্মরণ করা এবং আসওয়াদের বিরুদ্ধে তাকে সাহায্য করতে বললে সে সানন্দে একমত হয় এবং বলে, খোদার কসম আমি আসওয়াদকে আল্লাহর পুরো সৃষ্টির মাঝে সবচেয়ে দুষ্ট মনে করি। সে খোদার কোনো অধিকারের প্রতি শ্রদ্ধাশীল নয়, আল্লাহর হারামকৃত কোনো হারাম জিনিসকে হারাম মনে করে না। তুমি যখনই সংকল্প করবে আমাকে অবহিত করো, আমি তোমাকে সাহায্য করব। অবশেষে পুরো পরিকল্পনার অধীনে আসওয়াদের এই স্ত্রীর সাহায্য নিয়ে আসওয়াদ আনসিকে এক রাতে তার প্রাসাদে ঢুকে হত্যা করা হয়। প্রভাতে দুর্গের দেয়ালে দাঁড়িয়ে স্বতন্ত্র মহিমার সাথে আওয়াজ উত্তোলন করা হয় যে বিদ্রোহী মুরতাদ আসওয়াদ তার অশুভ পরিণামে পৌঁছে গেছে। তখন মুসলমান মুজাহিদরা দুর্গের চতুর্পাশে সমবেত হয়। সকালের আজানের ধ্বনি তারা উচ্চকৃত করে এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়, মুহাম্মদ রাসূলুল্লাহ তার মহাসালাম তার রসুল, আসওয়াদ আনসি মিথ্যাবাদী। ভাবে বেদরোহীদের সৃষ্ট অগ্নি চার মাস পর নিয়ে যায়, আর সমস্ত আমির এবং কর্মকর্তারা নিজ এলাকায় দায়িত্ব পালন আরম্ভ করে। আর হযরত মুআজ বিন জাবাল সবার ইমামের দায়িত্ব পালন করতেন। আসওয়াদ আনসির নিহত হওয়া, তার বাহিনীর পরাজিত হওয়া এবং তার সমাপ্তির সংবাদ যখন মহানবীকে প্রেরণ করা হয়, সে সংবাদ পাওয়ার পূর্বেই তিনি ইহধাম ত্যাগ করেন। আরেকটি রওয়ায়েত রয়েছে যে আল্লাহ তাআলা তাকে ইন্তেকালের পূর্বেই আসওয়াদ আনসির মৃত্যুর সংবাদ সেই রাতেই ওয়াহির মাধ্যমে অবহিত করেন যে রাতে সে নিহত হয়েছিল। তিনি পরবর্তী প্রভাতে সাহাবিদেরকে সেই সংবাদ জানিয়ে দেন এবং এটিও বলেন যে তাকে ফিরোজ হত্যা করেছে। হযরত আবু বকর খেলাফতের আসনে আসীন হওয়ার পর সর্বপ্রথম শুভ সংবাদ যা পেয়েছিলেন তা আসওয়াদ আনসির নিহত হওয়ার সংক্রান্ত। যে রাতে মহানবী আসওয়াদ আনসির নিহত হওয়ার সংবাদ পান সে প্রভাতে তাঁর ইন্তেকাল হয়। এক রওয়ায়েত অনুসারে আসওয়াদের নিহত হওয়ার বার্তাবাহক যখন মদিনায় পৌঁছে তখন মহানবীকে কবরস্থ করা হচ্ছিল। আরেকটি রওয়ায়েত হলো আসওয়াদের নিহত হওয়ার সংবাদ মহানবীর মৃত্যুর 10-12 দিন পর মদিনায় পৌঁছে যখন হযরত আবু বকর খলিফা নির্বাচিত হয়েছিলেন। এ সম্পর্কে বিভিন্ন ধরনের রওয়ায়েত রয়েছে। যাই হোক, এটি সেই দিনগুলোর কথা 10 দিন পূর্বের হোক বা পরের। আসওয়াদের নিহত হওয়ার পর সানাতে পুনরায় পূর্বের মতো মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়, কিন্তু ইয়েমেনে আবার আরেকবার বিদ্রোহ মাথা চাড়া দেয়। মহানবীর মৃত্যুর কথা যখন ইয়েমেনে পৌঁছে তখন সুশৃঙ্খল অবস্থা আবার বিগড়ে যায়। কায়েস বিন আব্দি ইয়াগুস, যে ফিরোজ এবং ওয়াজওয়ায় সহ আসওয়াদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করেছিল, যে আসওয়াদকে হত্যা করেছিল, এখন পুনরায় ইসলাম ছেড়ে দিয়েছে, ইসলামের প্রতি বিশ্বস্ততা পরিহার করছে, সে যোগ্য মানুষ ছিল, জাতিগত আত্মাভিমান ছিল, ইয়েমেনে ফার্সিদের ক্ষমতা তার কাছে সবসময় কাঁটা হিসেবে বিদ্ধ। এর সমাপ্তির পর সে আপনাদের সচ্ছলতা ও সমৃদ্ধি আর অর্থনৈতিক শ্রেষ্ঠত্বকে সে ধূলিসাৎ করতে চাইত। সে একজন সফল সামরিক কর্মকর্তা ছিল। আসাদের সামরিক নেতৃবৃন্দের সাথে সে যোগ সাজসে আপনাকে দেশ থেকে বের করার ষড়যন্ত্র করে। ফিরোজ ও দাজওয়াই উভয়ের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দাজওয়াইকে প্রতারণামূলকভাবে সে হত্যা করে আর ফিরোজ নিহত হতে হতে রক্ষা পায়। ফিরোজ হযরত আবু বকরকে তার নিজের এবং আপনাদের বিশ্বস্ততা সম্পর্ক বহিত করে সাহায্যের অনুরোধ করে এবং বলেন যে আমরা ইসলামের জন্য সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি। লিখেছেন যে মহানবীর যখন তিরোধান হয়, ইন্তেকাল হয় হাজরমত এলাকায়, মহানবী ইসলামের কর্মকর্তা জিয়াদ বিন লবিদ ছিলেন। হযরত জিয়াদ বিন লবিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী ছিলেন। হযরত জিয়াদের এক পুত্র ছিলেন আবদুল্লাহ। আকাবার দ্বিতীয় বয়াতে 70 জন সাহাবীর সাথে মহানবীর কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর যখন মদিনা ফিরে আসেন, সেই সগোত্র বনি বেয়াজার প্রতিমাগুলো ভেঙে ফেলেন, যেই জাতি যে গোত্র প্রতিমা পূজা করতে পারে মক্কা চলে যান, তিনি সেখানে অবস্থান করেন মহানবীর কাছে। যতদিন না মহানবী মদিনায় হিজরত করেছেন, মহানবীর মদিনায় হিজরতের সময় তিনিও মদিনায় হিজরত করেন। এই কারণে হযরত জিয়াদকে মুহাজির আনসারি বলা হয়। তিনি মুহাজিরও ছিলেন আর আনসারিও ছিলেন। হযরত জিয়াদ বদর, ওহুদ পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবীর সহযোদ্ধা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে যখন মদিনায় পৌঁছেন আর বনু বেয়াজার পাড়া অতিক্রম করেন, হযরত জিয়াদ মহানবীকে স্বাগত জানান এবং তার অবস্থানের জন্য নিজের ঘর দিতে চান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমার উটকে স্বাধীন ছেড়ে দাও, এটি নিজেই জায়গা সন্ধান করে নেবেন। এবং হিজরির মহরমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদকা এবং যাকাত সংগ্রহের জন্য পৃথক পৃথক সংগ্রহকারী নিযুক্ত করলে জিয়াদকে হযরমত অঞ্চলের যাকাত সংগ্রহকারী নিযুক্ত করেন। হযরত উমরের প্রধান পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। এই পদ ছাড়ার পর তিনি কুফায় বসতি স্থাপন করেন। সেখানে 41 হিজরিতে তিনি ইহধাম ত্যাগ করেন। হযরত মুহাজিরের নাজরানের দিকে হিজরত সম্পর্কে লেখা আছে যে হযরত আবু বকর গঠিত 11 সেনাবাহিনীর মাঝে সবার শেষে মুহাজির বিন আবু উমাইয়ার বাহিনী মদিনা থেকে ইয়ামানের উদ্দেশ্যে যাত্রা করে। তার সাথে মুহাজির এবং আনসার সাহাবি সমন্বয়ে একটা দলও গিয়েছে। এই বাহিনী মক্কা যখন অতিক্রম করে আত্তাব বিন আসিদের ভাই খালিদ বিন আসিদ মক্কার আমিরও সাথে যান। এই বাহিনী যখন তায়েব অতিক্রম করে আব্দুর রহমান বিন আস এই বাহিনীতে যোগ দেন। একইভাবে পথে মধ্যে বিভিন্ন গোত্রের মানুষ তার বাহিনীতে যোগ দেয়। অনেক বড় এক বাহিনী এগিয়ে যেতে থাকে। আমর বিন মাদি কারেব এবং কায়েস বিন মাকসু এর গ্রেফতারি বা গ্রেফতার হওয়া সম্পর্কে লেখা আছে। যেভাবে উল্লেখ করা হয়েছে যে আমর বিন মাদি কারেব তার বীরত্ব এবং শক্তির অহমিকায় ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। কায়েস বিন আবদে ইয়াগুসকেও সাথে যুক্ত করে উভয় সব গোত্রে যেত এবং তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে বিদ্রোহে প্ররোচিত করত। এর ফলাফল যা দাঁড়ায় তা হল নাজরানের খ্রিস্টানরা ছাড়া যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার অঙ্গীকার করেছিল আর ওবকরের যুগেও নিজেদের অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত ছিল, তারা ছাড়া বাকি সব গোত্র আমর বিন মাদি কারেবের সঙ্গ দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়। আল্লাহ তাআলার পবিত্র মহিমা দেখুন। ইয়ামান বাসীরা হযরত মুহাজিরের এক বাহিনী সহ ইয়ামানের দিকে আগমনের সংবাদ পেতেই ইয়ামানবাসী দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়। অর্থাৎ তাদের ভয় হয় যে তারা হযরত মুহাজিরের বাহিনীর মোকাবেলা করতে পারবে না। তারা এই অবস্থায় দোদুল্যমান ছিল। তখন তাদের নেতা কায়েস এবং আবার বিন মাদি কারেবের মাঝে বিভেদ দেখা দেয়। যদিও মুহাজিরের মোকাবেলার অঙ্গীকার করেছিল তারা ঐক্যবদ্ধভাবে, কিন্তু তারা একে অন্যকে ক্ষতি করার চেষ্টায় লিপ্ত হয়। অবশেষে আমর বিন মাদি কারেব মুসলমানদের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এক রাতে সে তার সাথী সঙ্গী কায়েসের আবাসস্থলে হামলা করে তাকে গ্রেফতার করে মুহাজিরের সামনে নিয়ে আসে। কিন্তু মুহাজির শুধু কায়েসকে গ্রেফতার করেননি এবং আমর বিন মাদি কারেবকেও গ্রেফতার করেন। তাদের উভয়ের খবরাখবর হযরত আবু বকরের কাছে লিখে পাঠান। তাদের উভয়কে হযরত আবু বকরের কাছে পাঠিয়ে দেন। কায়েস এবং আমর বিন মাদি কারেবকে হযরত আবু বকরের কাছে আনা হয়। হযরত আবু বকর কায়েসকে বলেন, তুমি কি আল্লাহর বান্দাদের উপর জুলুম এবং নির্যাতন করে তাদেরকে হত্যা করেছ? তুমি মুমিনদের ছেড়ে মুশরিক এবং মুরতাদ বিদ্রোহীদের বন্ধু হিসাবে অবলম্বন করেছ। তার কোনো স্পষ্ট অপরাধ যদি প্রমাণিত হতো তাহলে হযরত আবু বকর তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। কায়েস রাজওয়ের হত্যার ষড়যন্ত্র করা থেকে করার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে। এটি এমন বিষয় ছিল যা গোপনে করা হয় আর এই সম্পর্কে কায়েসের বিরুদ্ধে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই হযরত আবু বকর যেহেতু কোনো প্রমাণ ছিল না তাই তাকে হত্যা করা থেকে বিরত থাকেন এবং তাকে ছেড়ে দেন। হযরত আবু বকর আমর বিন মাদি কারেবকে বলেন, দ্বিতীয় জনের পালা যখন আসে তিনি বলেন যে তোমার কি লজ্জা হয় না যে প্রতিদিন পরাজিত হও আর তোমার আংটা প্রতিদিন ছোট হতে যাচ্ছে? যদি এই ধর্মের সাহায্য করো আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় পদমর্যাদা দেবেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও মুক্ত করে দেন। তাদের উভয়ই অর্থাৎ আমর এবং কায়েসকে তাদের গোত্রের হাতে তুলে দেন। আমর বলে, নিশ্চয় এখন আমি আমিরুল মোমেনের নসিহতকে শিরোধার্য করব আর এই ভুল আর করব না। উভয়কে যেহেতু কোনো স্পষ্ট প্রমাণ ছিল না তাদের নেতৃত্বের গুণ এবং তাদের জ্ঞানের কারণে তিনি তাদের ক্ষমা করেন। তাদের ক্ষমার কথা উল্লেখ করতে গিয়ে হযরত আবু বকর সম্পর্কে আরেকজন জীবনীকার লিখেছেন, আবু বকর অনেক দূরদর্শী, গভীর অন্তর্দৃষ্টির অধিকারী আর পরিণতির উপর দৃষ্টি রাখতেন। যেখানে কঠোরতার প্রয়োজন হতো কঠোর ব্যবহার করতেন, যেখানে ক্ষমা মার্জনার প্রয়োজন হতো ক্ষমা মার্জনা করতেন। তিনি বিভিন্ন গোত্রের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন লোকদের ইসলামের পতাকাতলে একত্রিত সমবেত করার লোভ রাখতেন, বাসনা রাখতেন। তার প্রজ্ঞাপূর্ণ রাজনীতি যা ছিল তা হলো বিরোধী গোত্রের নেতৃস্থানীয় লোকদের সত্যের দিকে ফিরে আসার পর ক্ষমা করেছেন, ক্ষমা করতেন। তিনি যখন ইয়েমানের বিদ্রোহী গোত্রগুলোকে অধীনস্থ করেন, ইসলামী রাজত্বের প্রভাব প্রতাপ এবং মুসলমানদের সম্মান এবং বিজয়ের শক্তি এবং প্রত্যয় প্রত্যক্ষ করিয়াছেন, তখন গোত্রগুলো স্বীকার করেছে এবং ইসলামী শাসনের বশ্যতা স্বীকার করে এবং রসুলের খলিফার আনুগত্য অবলম্বন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব গোত্রীয় নেতাদের মন জয় করার যৌক্তিকতা অনুভব করেন আর কঠোরতার পরিবর্তে নমনীয়তা আর কোমলতা পূর্ণ ব্যবহার করার যুক্তিযুক্ত মনে করেন। তাদের শাস্তি প্রত্যাহার করেন, তাদের সাথে কোমল ব্যবহার করেন, কোমল ভাষায় কথা বলেন আর গোত্রে তাদের প্রভাব প্রতিপত্তিকে ইসলামের কল্যাণ এবং মঙ্গলের জন্য ব্যবহার করেন। তিনি তাদের ভুলভ্রান্তি ক্ষমা করেন, তাদের সাথে উত্তম ব্যবহার করেন। কায়েস বিন আব্দে ইয়াগুস এবং আমর বিন মাদে কারেবের সাথে এই ব্যবহারই করেছেন। তাদের উভয়ই আরবের সাহসী এবং বুদ্ধিমান লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। তাদের নষ্ট করা আবু বকর পছন্দ করেননি, তিনি তাদেরকে ইসলামের জন্য বেছে নেওয়ার অবনীত করার সিদ্ধান্ত করেন আর ইসলাম এবং ইরতিদাদের মাঝে যে দ্বিধাদ্বন্দ্বে তারা ছিল তা থেকে বের করার পরিকল্পনা করেন। আবু বকর আমর বিন মাদে কারেবকে মুক্ত করে দেন। সেদিন পর আমার কখনো আর মুরতাদ হয়নি, বরং ইসলাম গ্রহণ করে আর ভালো মুসলমান হিসেবে জীবন অতিবাহিত করে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন আর সে ইসলামী বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কায়েস ও তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে আবু বকর তাকেও ক্ষমা করে দেন। আরবের উভয় সুরমাকে ক্ষমা করে দেওয়ার ফলে সুদূর প্রসারী ফলাফল সামনে আসে। আবু বকর এমনভাবে তাদের মন জয় করেন যে তারা মুরতাদ হওয়ার পর ভয় বা লোভে ইসলামের দিকে ফিরে আসে আর তিনি আশাস বিন কায়েসকে ক্ষমা করেন। আর এভাবে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ইসলামের ভালোবাসার পাশে আবদ্ধ করেন, তাদের হৃদয়ের মালিক হয়ে যান আর ভবিষ্যতে তারা ইসলামের সাহায্য আর মুসলমানদের শক্তির কারণ হয়েছে। কোনো জোর করেননি, বরং আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করে আর হযরত আবু বকরের আনুগত্য অবলম্বন করে। হযরত মুহাজির নাজরান থেকে নাহজিয়া অঞ্চলের দিকে অগ্রসর হন। অশ্বারোহীরা যখন তাদের একটি দলকে ঘিরে ফেলে তারা নিরাপত্তার নিরাপত্তা চায়, কিন্তু মুহাজির তাদেরকে নিরাপত্তা দিতে অস্বীকার করেন। তখন তারা দুভাগে বিভক্ত হয়ে যায়। তাদের এক দলের হযরত মুহাজিরের সাথে আজিব নামক স্থানে যুদ্ধ হয়। আজিব ইয়েমানের একটি জায়গার নাম। হযরত মুহাজিরের অন্যান্য অশ্বারোহীরা হযরত আব্দুল্লাহর নেতৃত্বে আখাফেসের রাস্তায় তাদের সাথে যুদ্ধ করে এবং আর পলায়নরত শত্রুকে রাস্তায় হত্যা করা হয়। ইয়েমানের আলাবে বনু আক যখন বিদ্রোহ করে তাদের আখাবেস নাম দেয়া হয়, যে রাস্তায় এসব নোংরা প্রকৃতির লোকদের সাথে যুদ্ধ হয় সেই জায়গাকে পরবর্তীতে তরিকুল আখাবেস বা নোংরাদের রাস্তা আখ্যায়িত করা হয়। মুহাজিরের সেনা পৌঁছা সম্পর্কে লেখা আছে যে হযরত মুহাজির আজিব থেকে যাত্রা করেন এবং সানায় পৌঁছে যান। তিনি পলায়নকারী বিভিন্ন গোত্রের পিছু ধাওয়ার নির্দেশ দেন। মুসলমানরা এই শত্রুদের যাদেরকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে হত্যা করেছে, কাউকে ক্ষমা করেন। অবশ্য বিদ্রোহী ছাড়া যারাই তওবা করেছে তাদের তওবা গ্রহণ করা হয়েছে। যারা যোদ্ধা ছিল, অন্যায়কারী ছিল, তাদের ক্ষমা করেননি, কিন্তু অন্যদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাদের অতীত অবস্থা অনুসারে তাদের সাথে ব্যবহার করা হয়েছে এবং যাদের পক্ষ থেকে সংশোধনের আশা ছিল তাদের ক্ষমা করেছেন। পরবর্তী যে কথা আসবে তা কিছুটা বিস্তারিত সময়ের দাবি রাখে, তাই ভবিষ্যতে বর্ণনা করব।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر